আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী ব্যাপক আন্দোলনের পরও নিষ্ঠুর বাসগুলো অব্যাহতভাবে কেড়ে নিচ্ছে শিক্ষার্থী আর সাধারণ মানুষের প্রাণ।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কোটা সংস্কার আন্দোলনকারীরা ফের সরকারকে আলটিমেটাম দিয়েছে।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
২০১৯ সাধারণ নির্বাচনকে মাথায় রেখে এই সপ্তাহান্ত থেকেই পুরোদস্তুর লড়াইয়ে নেমে পড়ল বিজেপি।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শেগুফতা নসরিন কুই। সূর্যকে ছোঁয়ার ঐতিহাসিক মিশনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান যাত্রা শুরু করেছে। রবিবার খুব ভোরে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযান পার্কার সোলার প্রোব ওই অভিযানে রওনা দেয়। এই অভিযানের লক্ষ্য হচ্ছে সূর্যের আবহমণ্ডল বা করোনার কাছ পর্যন্ত পৌঁছানো। ইতিহাসে কোনো মহাকাশযান সূর্যের এত কাছে যেতে পারেনি। যানটির নামকরণ করা হয়েছে অ্যাস্ট্রোফিজিসিস্ট ডক্টর ইউজিন পার্কারের নামে। এই প্রথম কোনো জীবিত মানুষের নামে তা করা হয়েছে। ৯১ বছর বয়সী পার্কার ১৯৫৮ সালে প্রথম সৌর বাতাস সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং প্রতিবেশী ভার্জিনিয়া রাজ্য রবিবার শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভের প্রথম বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। এক বছর আগে শার্লটসভিলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করে। হোয়াইট হাউসের উল্টো দিকে একটি পার্কে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা এবং তাদের বিরোধীরা সমাবেশ করবে। সহিংস পরিস্থিতি প্রতিরোধ করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়েছে। গত বছর শার্লটসভিলে যিনি এই সমাবেশের আয়োজন করেছিলেন জেসন কেসলার, তিনি আজ রবিবার শ্বেতাঙ্গ নাগরিক অধিকার সমাবেশ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন যখন শার্লটসভিল তাকে এবছর সমাবেশ করার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ইতিমধ্যে ওয়াশিংটনের ১৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে শার্লটসভিলে কয়েক হাজার মানুষ সমবেত হবে বলে অনুমান করা হচ্ছে। গত বছর যা ঘটেছে তার বার্ষিকী উদযাপন এবং সব বর্ণের মানুষের মধ্যে একতার লক্ষ্যে তারা সমাবেশ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইটার বার্তায় ঐক্যের আবেদন জানান। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের গাজনি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সংঘর্ষের আজ তৃতীয় দিন। ওদিকে পরস্পর বিরোধী দাবি শোনা যাচ্ছে যে কারা প্রধান স্থাপনাগুলো নিয়ন্ত্রণ করছে, সরকার না তালেবান। আফগান সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ শরীফ ইরফাত আলী রবিবার কাবুলে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন ওই শহর থেকে তালেবান যোদ্ধাদের বহিষ্কার করার জন্য তার বাহিনী পাল্টা দমন অভিযান চালাচ্ছে। ইরফাত আলী বলেন, আফগান নিরাপত্তা বাহিনী গাজনিতে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো যেমন প্রাদেশিক গভর্নরের দপ্তর, পুলিশ সদর কার্যালয়, প্রধান কারাগার এবং আফগান গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করছে। গাজনি দখল করার লক্ষ্যে শুক্রবার তালেবান বহু দিক থেকে ব্যাপক আক্রমণ চালায়। আফগানিস্তানের দক্ষিণ ও উত্তরাঞ্চলের প্রদেশগুলোর মধ্যে যে মহাসড়কটি সংযোগ স্থাপন করে গাজনি তারই ওপর অবস্থিত। রাজধানী ঢাকায় বেপরোয়া বাসের চাপে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী ব্যাপক আন্দোলনের পরও নিষ্ঠুর বাসগুলো অব্যাহতভাবে কেড়ে নিচ্ছে শিক্ষার্থী আর সাধারণ মানুষের প্রাণ। খোদ রাজধানী ঢাকায় যেখানে বর্তমানে ট্রাফিক সপ্তাহ চলছে, সেখানে ঘাতক বাসের তলায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত পরিচয় যুবক রোববার নিহত হয়েছেন, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও সড়কে মহাসড়কে বেপরোয়া যানবাহন বিশেষ করে বাসের দাপট কমছে না। এমনি এক বেপরোয়া ঘাতক বাসের নিচে পিষ্ট হয়ে রোববার রংপুরে প্রাণ হারালেন স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জিয়ন। ওই ঘটনার পর শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বাস চালকের গ্রেপ্তার এবং দৃষ্টান্ত বাধ্যতামূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করে। এ সময় জিয়নের মরদেহ নিতে আসা একটি অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শী একজন জানালেন,
একটু স্লো করার চেষ্টা করলে ছেলেটা হয়তো বাঁচত, এমন ভাবে গাড়ি এত গতিতে গেছে, পরে আবার গাড়ি ওর উপরে দিয়ে চলে গেছে।
প্রায় 3.5 ঘন্টা অবরোধের পর পুলিশ কর্মকর্তাদের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেয়। এদিকে খোদ রাজধানীতে, যেখানে বর্তমানে ট্রাফিক সপ্তাহ চলছে, সেখানে ঘাতক বাসের তলায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত পরিচয় যুবক রোববার নিহত হয়েছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীরা ফের সরকারকে আলটিমেটাম দিয়েছে, বলেছে 31 আগস্টের মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি, হামলাকারীদের শাস্তি ও গেজেট প্রকাশ না হলে তারা কঠিন কর্মসূচি ঘোষণা করবে। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
কোটা সংস্কার আন্দোলনকারীরা ফের সরকারকে আলটিমেটাম দিয়েছে, বলেছে 31 আগস্টের মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি, হামলাকারীদের শাস্তি ও গেজেট প্রকাশ না হলে তারা কঠিন কর্মসূচি ঘোষণা করবে। রোববার শাহবাগে এক সমাবেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষে যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন এই হুঁশিয়ারি দেন। কোটা আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যে 7 নেতা এখন কারাগারে, বাকিরা পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি। পুলিশ আর ছাত্রলীগ তাদের তাড়া করছে। আত্মগোপনে থাকা ছাত্র পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সংবাদ মাধ্যমকে বলেছেন, তাদের পক্ষে ফলে থাকা সম্ভব হচ্ছে না, গুম আর গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন তারা। কোটা সংস্কারের দাবি মেনে নিয়েছিলেন প্রধানমন্ত্রী, সংসদে তিনি বলেছিলেন এখন থেকে আর কোনো কোটাই থাকবে না, এরপর একটি কমিটি গঠন করা হয়। কমিটি 3 মাস সময় চেয়েছে। এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, আদালতে একটি রায়ের কারণে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা যাবে না। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে রায় নয়, হাইকোর্টে পর্যবেক্ষণ ছিল। মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, আন্দোলনকারীদের নানা অজুহাতে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে, এতে অন্যদের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আগামী 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবসে বাধ্যতামূলকভাবে বলতেই হবে ভারত মাতা কি জয়, না হলে মিলবে কঠোর শাস্তি। এমনি নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ড। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন তবে তার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেবেন ওয়াকফ বোর্ডের সদস্যরা, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
সংগঠনের চেয়ারম্যান ওয়াসিম রিজভী জানান, স্বাধীনতা দিবসের দিন সিয়া সম্প্রদায়ের প্রত্যেক মানুষকে এই স্লোগান উচ্চারণ করতেই হবে। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন তবে তার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেবে ওয়াকফ বোর্ডের সদস্যরা, চরম শাস্তির মুখে পড়তে হবে ওই ব্যক্তিকে। জানা গেছে লিখিত আকারে ইতিমধ্যে এই নির্দেশিকা জারি করে উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ড বলেছে, 15 আগস্টের দিন জায়গায় জায়গায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করবে শিয়া সম্প্রদায়ের কমিটিগুলি, তোলা হবে তিরঙ্গা পতাকা, শ্রদ্ধা জানানো হবে মাতৃভূমিকে। সেই অনুষ্ঠানে শিয়া সম্প্রদায়ের মানুষদের যোগদান বাধ্যতামূলক, তাদের সুর মেলাতে হবে জাতীয় সঙ্গীতের সঙ্গে, তারপর জোর গলায় বলতেই হবে ভারত মাতা কি জয়। নিজের বক্তব্য শেষে কট্টরপন্থীদেরও তোপ দাগেন চেয়ারম্যান ওয়াসিম রিজভী। তিনি জানান, ভারত যতটা অন্যান্য সম্প্রদায়ের মানুষদের ততটাই মুসলমানদের, তাই ভারত মাতা কি জয় সম্বোধন করে নিজের মাতৃভূমিকে শ্রদ্ধা জানাতে কোনো অসুবিধা নেই শিয়াদের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে এটিএম জালিয়াতি কাণ্ডে নেপালের যোগ রয়েছে কিনা তা জানা হলে শহরের এটিএম জালিয়াতি তদন্তের জাল গুটিয়ে আনবে কলকাতা তথা রাজ্য পুলিশের সদর দপ্তর, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
এটিএম মেশিনে স্কিমিং মেশিন লাগিয়ে কলকাতায় এটিএম জালিয়াতিতে গ্রেপ্তার হওয়া রোমানিয়ান গ্যাংয়ের সদস্যরা কিসের টানে বারে বারে ছুটে যেত নেপালে, তদন্তে নেমে সেটাই জানতে মরিয়া লালবাজার। কলকাতা পুলিশের গোয়েন্দাদের একটি টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নেপাল। লালবাজার সূত্রের খবর, নেপালে এই রোমানিয়ান গ্যাংয়ের সদস্যদের কয়েকজন সহযোগীর নাম পাওয়া গিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজার, প্রয়োজনে তাদের হেফাজতেও নেওয়া হতে পারে। এদিকে মুম্বাই ও চণ্ডীগড়ের মতো একাধিক রাজ্য পুলিশ এই এটিএম জালিয়াতি কাণ্ডে তথ্য চেয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। স্বাভাবিকভাবে এই তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন শুধু কলকাতা নয়, পুনে, চণ্ডীগড়, গোয়া, রাজস্থানের মতো একাধিক রাজ্যে এমন অপরাধে যুক্ত এই রোমানিয়ান গ্যাং এখন নেপাল রহস্যের কিনারা করে এটিএম জালিয়াতিতে গঠিত সিট ধৃতদের নিজেদের হেফাজতে রেখেই বিচার প্রক্রিয়া চালাতে চায় বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ায় সক্রিয় কর্মীরা বলেছেন দেশের উত্তরাঞ্চলে এক বিস্ফোরণে অন্তত 39 জন নিহত হন। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্কে সীমান্তের কাছে প্রধানত বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে সারমাডা গ্রামে অস্ত্রের এক গুদামে ওই বিস্ফোরণ ঘটে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। ভারতে 2019 সাধারণ নির্বাচনকে সামনে রেখে পুরোপুরি নির্বাচন লড়াইয়ে নেমে গেছে ক্ষমতাসীন বিজেপি দল। বিষয়টির পর্যবেক্ষণে পরিস্থিতি কেমন দাঁড়াচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে, তারই বিশ্লেষণ সহ রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
2019 সাধারণ নির্বাচনকে মাথায় রেখে এই সপ্তাহান্ত থেকেই পুরোদস্তুর লড়াইয়ে নেমে পড়ল বিজেপি এবং তাদের আক্রমণের মূল লক্ষ্য দুজন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী। গতকাল কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মমতার বিরুদ্ধে যেসব চোখা চোখা বাণ নিক্ষেপ করে গিয়েছেন তার রেশ না মিলতেই আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। এবং শুধু তাকে নয়, মোদি নিশানা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও। একটা জিনিস বিজেপির কাছে এখন স্পষ্ট যে ভোটের অঙ্গনে এই দুজনই বিজেপিকে সবচেয়ে কঠিন লড়াই দেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই রাজ্যের মাটিতে বিজেপিকে পা রাখতে দেবেন না বলে বদ্ধপরিকর, বিজেপি তেমনই মরিয়া এরাজ্যে আসন বাড়িয়ে শক্তি বৃদ্ধি করতে। অমিত শাহ বলেছেন এনআরসি বা নাগরিকপঞ্জি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে সরব কারণ মুসলিমরা তার ভোট ব্যাংক, তাদের পোষণ এবং তোষণ না করলে বাংলায় তার ক্ষমতায় থাকা অসম্ভব। তাই অমিত ডাক দেন বিজেপিকে ভোট দিয়ে মমতাকে হারাতে। এর জবাবে পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায় রবিবার বলেন যে বিজেপি সাম্প্রদায়িক দল বলেই ওরা কেবল ভেদাভেদের রাজনীতি বোঝে, এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে লাগিয়ে দিয়ে নিজেদের আখের গুছিয়ে নিতে চাইছেন অমিত শাহ। ওদিকে নরেন্দ্র মোদী মমতার নাম না নিয়েও তাকে লক্ষ্য করে বলেছেন, যারা জনপ্রিয় রাজনীতিকে ভয় পান, পায়ের তলায় মাটি সরে যাওয়ার ভয়ে যারা ব্যাকুল, তারাই গৃহযুদ্ধ, রক্তস্নান, দেশকে টুকরো করে ফেলা ইত্যাদি শব্দ ব্যবহার করেন। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি বিজেপি যখন বলেছিল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জি বার করা হবে, তখন মমতা এই কথাগুলো বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রকৃত নাগরিকদের একজনকেও দেশ ছাড়া হতে হবে না। প্রসঙ্গত অমিত শাহ তার জনসভায় বলেছেন, মমতাজি শরণার্থী আর অনুপ্রবেশকারীদের মধ্যে গুলিয়ে ফেলছেন। আজ এর জবাবে কলকাতার মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি একই কাজের জন্য একজনকে বলছে শরণার্থী, অন্যজনকে অনুপ্রবেশকারী। এটাই ভেদনীতি এবং এটাই বিজেপির অস্ত্র। নরেন্দ্র মোদী আজ সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বালখিল্য বলে ঠাট্টা করেছেন। বলেছেন, সংসদের মধ্যে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরা এবং তারপরে চোখ টেপা, এতেই বোঝা যায় রাহুলের ছেলে মানুষই এখন যায়নি, দেশকে নেতৃত্ব দিতে হলে পরিণত হওয়া দরকার। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, তারুণ্যকে মোদি ভয় পান। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে ছড়া কেটে পার্থ বলেন, 2019 বিজেপি ফিনিশ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আজ থেকে এক বছর আগে ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়ায় শার্লটসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের যে সমাবেশ হয়েছিল তার এক বছর পূর্তিতে আজ ওয়াশিংটনে সমাবেশ হবার কথা রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে সহকর্মী শাহাদাত হোসেন সবুজ এখন কথা বলছেন ঘটনাস্থলে উপস্থিত সঞ্জনা ফিরোজের সাথে। সবুজ,
ধন্যবাদ হাসানুল হক। আসলে ঠিকই বলেছেন, এক বছর আগে যেই সহিংসতা হয়েছিল বর্ণবাদী, ঠিক আজকে সেই জায়গাতেই ভার্জিনিয়াতে সমাবেশের অনুমতি চেয়েছিল হোয়াইট সিভিল রাইটস নামের গ্রুপটি, কিন্তু সেখানে অনুমতি মেলেনি। অনুমতি মেলেছে ওয়াশিংটন ডিসিতে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সঞ্জনা ফিরোজ। সঞ্জনা, আপনি ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছেন?
সবুজ, আমি এই মুহূর্তে আছি পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এর ফ্রিডম প্লাজার সামনে। আপনারা যদি আমাকে ঠিকমতো শুনতে পান তাহলে শুনতে পাবেন যে এখানে নানান ধরনের মানে শার্লটসভিল থেকে অনেক মানুষ এসেছেন, এখানে সমবেত হয়েছেন, প্রতিবাদ করছেন। তারা বলছেন যে আমেরিকা গত বছর যে সহিংসতা হয়েছে তার বিরুদ্ধে তারা এখানে একটি সমাবেশ করছেন।
আচ্ছা, আজকে আজকে এই সমাবেশে র্যালিতে কি কি কর্মসূচি রয়েছে এবং কোন সংগঠনগুলো এখানে জমায়েত হচ্ছে?
এখানে প্রচুর প্রায় 40টির মতো সংগঠন এখানে একসঙ্গে হয়েছেন এবং তাদের সবার একই কথা যে ঘৃণার আগে মানবতা। এবং তারা বলতে চাইছেন যে আমরা যে আমেরিকা এখন দেখতে পাচ্ছি এই আমেরিকা কখনো ছিল না, আমরা সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একটি নতুন আমেরিকাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এই যে ঘৃণার যে অবতার হয়েছে এই আমেরিকা আমরা কোনোদিন দেখি না। এবং এই মুহূর্তে আমার সঙ্গে একজন নারী আছেন, যিনি শার্লটসভিলে তিনি জন্মগ্রহণ করেছেন, শার্লটসভিলে তার সারা সময়টি কেটেছে, তার নাম কনি। আমি তাকে প্রশ্ন করছি, তার সঙ্গে কথা বলছি, আপনাদেরকে শোনাচ্ছি। So you are participating in today's rally. Yeah. And what is your take on this? Why are you here today?
I'm here because I want to support people who love one another and who are willing to give each other a chance.
And what happened last year and what do you think should be from now on?
Last year, I heard about the rally, the Unite the Right rally, but I didn't really pay attention. And what happened there woke me up. And now I want to stand up to keep people who hate like that from being in charge and from hurting other people.
Thank you, Connie. সবুজ যেমনটি শুনছিলেন, কনি বলছিলেন যে তিনি এইরকম ঘৃণা আর দেখতে চান না এবং গত বছর তিনি খুব অ্যাক্টিভলি সেখানে এই র্যালিতে যদি অংশগ্রহণ করেননি, কিন্তু সেই সহিংসতা দেখে এইবার তিনি ডিসিশন নিলেন যে এইখানে সিদ্ধান্ত নিয়েছেন এই র্যালিতে অংশগ্রহণ করার, কারণ তিনি দেখেছেন যে যে সহিংসতা হয়েছে সেটা তিনি সহ্য করতে পারছিলেন না এবং এই ধরনের আমেরিকা তিনি দেখতে চান না। তিনি চান একটি শান্তিময় এবং সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একটি সুন্দর আমেরিকা দেখতে চান।
সঞ্জনা, আপনি এই মুহূর্তে যারা জমায়েত হয়েছে আমি বুঝতে পারছি তারা গত বছর ইউনাইট দ্য রাইটস যে র্যালিটা হয়েছিল, যারা এবারে হোয়াইট সিভিল রাইটস যারা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী তাদের যে র্যালিটা হবার কথা ছিল তাদের বিরুদ্ধে যারা রয়েছেন তাদের তারাই এই মুহূর্তে রয়েছেন আপনার ওখানে, তাই তো?
আমি যারা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের যারা প্রতিবাদ করছেন তাদের অনুষ্ঠানে আমি এখন এই মুহূর্তে আছি এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সাড়ে তিনটার পরে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের যে র্যালিটি হবে সেই র্যালিটি লাফায়েট স্কোয়ারে হবে, সেটি হচ্ছে হোয়াইট হাউসের সামনে লাফায়েট স্কোয়ারে হবে। এবং এই মুহূর্তে তাদের যেই মানে প্ল্যান আছে সেটি হচ্ছে এখান থেকে তারা ঠিক তিনটার পরপর মার্চ করে সেই ডিসির লাফায়েট স্কোয়ারের দিকেই যাবেন, তারা তাদের প্রতিবাদ মিছিল নিয়ে ওই সেই শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের র্যালির দিকে তারা অগ্রসর।
আচ্ছা, এই মুহূর্তে সেখানের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন, কি বুঝতে পারছেন, কি দেখছেন?
সবুজ, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে পুরো নিরাপত্তা, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে এবং খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু হচ্ছে। এখানে কোনো সহিংসতা, কোনো ছুটে খোটা নেই এবং খুব সুন্দর ভাবে কিন্তু যার যার মত প্রকাশ করছে।
সঞ্জনা ফিরোজ, আপনি সেখানে থাকবেন এবং পরবর্তী পরিস্থিতি আমরা আপনাদের কাছ থেকে জানবো।
সঞ্জনা, আমি একটা জিনিস একটু জানতে চাই। আপনি বলছিলেন যে যারা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের বিরুদ্ধে তাদের সমাবেশে আপনি এখন আছেন এবং আর কয়েক ঘন্টার মধ্যেই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা তাদের সমাবেশ অনুষ্ঠিত হতে যাবে এবং সেদিকে এগিয়ে যাবেন এই বিরোধীরা, তার মানে একটা মুখোমুখি একটা অবস্থান তখন তৈরি হতে পারে যে কারণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমরা জানি যে এক বছর আগেও এই দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং সে সময় কয়েকজন নিহত হয়েছিলেন এবং সেই প্রেক্ষাপটে আজকে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই নয় কি?
জি আহসান, আপনি যেমনটি বলেছেন ঠিক তাই। তবে এখানে একটি ব্যাপার আছে, গত বছর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এতটা সুশৃঙ্খল ভাবে তৈরি ছিলেন না, এবার কিন্তু তারা অসম্ভব রকম ভাবে, তারা কিন্তু ডিসি পুলিশ কিন্তু বলেছেন যে আমরা সবকিছুর জন্য প্রস্তুত এবং কোন ধরনের সহিংসতা রোধে তারা কিন্তু একেবারে তৎপর রয়েছে, এবং সহিংসতার কোনো এখনো পর্যন্ত কিন্তু তারা ওরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না, তারা সেটা আশাও করছেন না। এবং গত বছরে একজন মারা গেছিলেন, তার নাম হচ্ছে, তিনি প্যারালিগাল ছিলেন, আইন বিশেষজ্ঞ ছিলেন, তার নাম হচ্ছে ফেদার ফায়ার। তিনি একজন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী, যখন গাড়ি ড্রাইভ মানে ওই র্যালির ওপর যে চলে যান তখন তিনি মারা যান, এই ফেদার ফায়ার। এবং তার নামে একটি ফাউন্ডেশনও করা হয়েছে, তার মা করেছেন। তিনি সেই ফাউন্ডেশনের মাধ্যমে তার মেয়েকে জীবিত রাখার কারণে, তার মেয়ের যে ইচ্ছে সেগুলো বাঁচিয়ে রাখার জন্যে তিনি এই ফাউন্ডেশনটা করেছেন। এবং আজকে পরবর্তীতে যা ঘটনাগুলো হয় আমি দর্শক শ্রোতাদের সেগুলো জানিয়ে যাব।
ধন্যবাদ সঞ্জনা, এবং ধন্যবাদ শাহাদাত হোসেন সবুজ আপনাদের দুজনকেই। সঞ্জনা, যেহেতু একটা মুখোমুখি অবস্থান হতে যাচ্ছে এরকম আশঙ্কা করা হচ্ছে, সুতরাং আশা করছি আপনি নিরাপদে থাকবেন।
ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। বাংলাদেশের ব্যাংকার রূপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং নির্বাহী প্রধান আতাউর রহমান প্রধান সম্প্রতি এক বিশেষ সফরে যুক্তরাষ্ট্র এসেছেন। এখানে অবস্থানকালে বাংলাদেশি আমেরিকান মালিকানাধীন আন্তর্জাতিক মানি ট্রান্সফার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি যোগ দেন। বাংলাদেশের ব্যাংকিংয়ের অগ্রগতি এবং অন্যান্য বিষয় নিয়ে আতাউর রহমান প্রধান কথা বলেছেন ভয়েস অব আমেরিকার নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণের সাথে।
আপনাকে ভয়েস অব আমেরিকার বিশেষ সাক্ষাৎকারে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনাকেও স্বাগতম, যে অভিনন্দন যে আমাকে এখানে আপনি আমন্ত্রণ জানিয়েছেন।
আপনি তো ব্যাংকিং জগতে অত্যন্ত সুপরিচিত নাম, বহু বছর আপনি প্রায় তিন যুগের মতো বোধ হয় সোনালী ব্যাংকে ছিলেন, তারপরে আপনার এই ব্যাংকটিতে আপনার রূপালী ব্যাংকে আপনি এখন আছেন, এবং আমরা শুনেছি আপনি যোগ দেওয়ার পরে এই ব্যাংকটির অনেক পরিবর্তন হয়েছে, অনেক ক্ষেত্রে এই ব্যাংকটির অগ্রগতি অত্যন্ত লক্ষণীয়। তো আমরা কি জানতে পারি আপনার এই ব্যাংকিং ক্যারিয়ার সম্বন্ধে, বা এই এই ব্যাংকে যোগ দেওয়ার পরে কী কী অগ্রগতি সাধিত হলো বা পরিবর্তন হলো?
অ্যাকচুয়ালি আমি যদি আপনাকে বলতে চাই তাহলে প্রথমে বলতে হবে যে আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হলো সোনালী ব্যাংকের মধ্যে দিয়ে।
আচ্ছা,
সোনালী ব্যাংকে আমি 32 বছর কাজ করেছি বিভিন্ন পদমর্যাদায়। এরপরে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রবাসী কল্যাণ ব্যাংকে জয়েন করি। সেখানে কিছুদিন থাকার পরে 2016 আমি রূপালী ব্যাংকের দায়িত্ব নেই ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। রূপালী ব্যাংক আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে একটি অন্যতম ব্যাংক, যদিও এটা দুটো ফ্লেভার আছে, একটা হলো পাবলিক শেয়ারও আছে এবং সরকারের শেয়ারই 90% প্লাস। তো ব্যাংকটা যেভাবে প্রথম থেকে এগুনোর কথা সেইভাবে হয়তো নানা বাধা বিঘ্নের কারণে হয়তো ওইভাবে আগাতে পারেনি। 2016 যখন আমরা ব্যাংকের দায়িত্ব নিলাম বা আমি আসলাম, তখন আমরা এই ব্যাংকটাকে প্রথমেই চিন্তা করলাম যে আমাদেরকে আইটি বেসড হতে হবে। তো আমরা প্রথমেই সে বছরই শুরু
করেছি
এবং হ্যাঁ, প্রযুক্তি নির্ভর হতে হবে, এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমরা 2016 প্রযুক্তির দিকটাকে প্রায়োরিটি দিলাম, এবং 2017 মধ্যেই আমাদের সবগুলো শাখা, আমাদের রূপালী ব্যাংকের মোট 565 শাখা আছে, এবং 565 শাখাকেই আমরা কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে নিয়ে এসেছি।
দেশের বাইরেও কি শাখা?
দেশের বাইরে আমাদের নেই, এই ধারাবাহিকতায় আমরা এবারে আমেরিকায় এসেছি একটা, যাতে এখানে ব্রাঞ্চ অথবা আমাদের একটা রেমিটিং হাউস করা যায়। তো আমাদের আভ্যন্তরীণ বাংলাদেশের সবগুলো জেলাতেই আমি বলবো যে আমাদের প্রায় 565 শাখা আছে, এবং এগুলো সবগুলো অনলাইন ব্যাংকিং এখন শুরু হয়েছে
অত্যাধুনিক প্রযুক্তির সাথে।
এখন এই ব্যাংক নতুন করে সার্ভিস দিচ্ছে, কত কুইক সার্ভিস দেওয়া যায়, আমি বলবো যে কুইক সার্ভিস দিচ্ছে, এবং একই সাথে আমাদের এখন সেবার মানটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, গ্রাহকরাও নানাভাবে আমাদের কাছে এখন আকৃষ্ট হয়েছে। তো আপনি যদি এই আমরা প্রযুক্তির কথা বলি, তাহলে এটা বলতে হবে যে আমরা ইতোমধ্যে সরকারের প্রাইমারি স্কুলের ভিত্তি দেওয়া হয় যে এই ফান্ডটাতে, এইখানে আমরা প্রায় 1 কোটি মায়ের অ্যাকাউন্ট করেছি, এবং 1 কোটি মায়ের অ্যাকাউন্ট করাতে 1,23,00,000 ছাত্রছাত্রী এখন এখান থেকে সরাসরি বৃত্তির টাকাটা পাচ্ছে। আগেও হতো, এটা দেয়া হতো সরকার থেকে, তবে এটা নানা ধারাবাহিকতায় প্রায় দুই মাস তিন মাস লেগে যেত, এখন এক ক্লিকেই কিন্তু এটা সরাসরি মায়েদের কাছে পৌঁছে যাচ্ছে, এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট এখন প্রযুক্তির দিক থেকে যদি বলি, যে এক এক ক্লিকে এক কোটি মাকে একটা আমব্রেলার নিচে আনা, এটা কোথাও সম্ভব হয়নি। এটা সম্ভব হয়েছে একমাত্র বাংলাদেশে, এবং সেটা রূপালী ব্যাংকে করতে পেরেছে আর কি। সেদিক থেকে আমরা এগিয়ে আছি।
আপনাদের আমরা দেখতাম বা বেশিরভাগ সময় আমরা শুনতাম যে বাংলাদেশের সরকারি ব্যাংকগুলো অনেক বড় আকারের ডিফল্টার, অনেক মানে এত বেশি ঋণ তাদের বাইরে পড়ে থাকে, এত বেশি ডিফল্টার থাকে। তো সেই ক্ষেত্রে আপনার রূপালী ব্যাংক তো অনেকটা ব্যতিক্রম মনে হচ্ছে
না? আমি যে জায়গাটায় আসতে চাই তাহলে, যে বাংলাদেশের সবগুলো ঋণই ডিফল্টার হয় না, তবে বাংলাদেশের আমরা যদি 1972 পরে নতুন দেশ সৃষ্টির পরে এই দেশের যে শিল্পায়ন, এই শিল্পায়নের অগ্রগতি যদি আমরা দেখি, আজকে বাংলাদেশের যে প্রবৃদ্ধি এখন 7% অ্যাবাভ হয়েছে এবং আমাদের শিল্পায়ন যেটা ঘটেছে, এটাকে যদি আপনি এইখান থেকে ফিরে যান 72-এ, তাহলে দেখতে হবে যে এই রাষ্ট্রায়ত্ত 5টা ব্যাংক বা 6টা ব্যাংকই কিন্তু এটা মূল ভিত্তি রচনা করেছে। আজকে নতুন যারা নতুন প্রাইভেট ব্যাংক যেগুলো হয়েছে সেটা 80-এর দশকের পরে, কিন্তু 80-এর দশকের পূর্ব পর্যন্ত কিন্তু এই 6টা ব্যাংকই এই বাংলাদেশের এই অর্থনীতির মূল ভিত্তিটা রচিত করেছে। এবং সেই ক্ষেত্রে এই স্টেট ওন ব্যাংকগুলোর অবদান কোনো অংশেই কম নয়। এবং আমি এর সাথে আরও যোগ করতে চাই যে আজকে নতুন নতুন ব্যাংকের যারা মালিক হয়েছেন তারাও কোনো না কোনোভাবেই কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিয়েই শিল্প করেছেন, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকেই ব্যবসা করে আজকে নতুন নতুন
ব্যাংকগুলো অভিজ্ঞতা নিয়ে করেছেন
হয়েছে। তো কাজেই এখন কথা হলো যে একটা দেশের শিল্প সবসময় একইভাবে চলে না, এটার উত্থান আছে পতন আছে। কাজে কোনো কোনো সময় দেখা গেছে যে ব্যাংক ঋণ দিয়েছে হয়তো সঠিক খাতে, কিন্তু কোনো সময় হোঁচট খেয়েছে ব্যবসায়িক কারণে, অনেক ব্যবসায়ী হয়তো সেই সময় ঋণ পরিশোধ করতে পারেনি। তবে একথা ঠিক যে হ্যাঁ, বাংলাদেশের এখন আমাদের যে শ্রেণীবিন্যাসিত ঋণ সেটার মাত্রা বেশ বেশি। তবে আমি যদি এটাকে তুলনা করি পাশাপাশি ভারতের সাথে, তাহলে ভারতে এখনও কিন্তু ক্লাসিফাইড ঋণের পরিমাণ হলো 11+, আর সেক্ষেত্রে বাংলাদেশের হলো 10+। আমরা পিছিয়ে আছি, ইট ডাজন্ট মিন যে আমি বলছি না যে আমরা ওই শ্রেণীবিন্যাসিত ঋণের জন্য তাদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবো, নট দ্যাট, এটা সিঙ্গেল ডিজিটে আসা উচিত ছিল। আর একই সাথে যেটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের এই শ্রেণীবিন্যাসিত ঋণটা শুরু হয়েছিল 1989 সালে, যেটা বাস্তবায়ন হয়েছে 1991 সালে। 91 সালে যখন আমরা এই ক্লাসিফাইড ঋণ করতে গেলাম, তখনই কিন্তু ডে ওয়ানেই আমাদের কিন্তু ক্লাসিফাইড ঋণ 40-এর উপরে ছিল। এটা কিন্তু ক্রমশ কমিয়ে কমিয়ে এখন 20-এর নিচে এবং এভারেজ করলে এখন 10+এর মধ্যে আছে। এটা কিন্তু কমিয়ে আসছে, এটা ঠিক।
বাংলাদেশে প্রাইভেট ব্যাংকের সাথে পাল্লা দিয়ে মানে এই সরকারি ব্যাংক কীভাবে মানে ওরা দায়িত্ব পালন করছে বা কতটুকু সুবিধা করতে পারছে, এটা যদি জিজ্ঞেস করা হয় আপনি কীভাবে উত্তর দিবেন?
না, এটাকে আমি যদি এক কথায় বলতে চাই তাহলে আমি বলবো যে প্রাইভেট ব্যাংকের সাথে আমাদের সরকারি ব্যাংকগুলোর তুলনা করাটাও একটা মানে ডিফিকাল্ট, বিকজ আমরা সরকারি ব্যাংক সরকারের যে সমস্ত কর্মকাণ্ড করি, আমরা বলি যে সবগুলো ব্যাংক, যদি আমি স্টেট ওন ব্যাংকের কথা বলি, যদি সোনালীর কথা বলি, সোনালী ব্যাংক 37 ইস্যুতে তারা কোনো রিমুনারেশন ছাড়া এই সার্ভিসটা দিচ্ছে। আমরাও কিন্তু ফ্রি অফ কস্ট অনেকগুলো সার্ভিস দিচ্ছি সরকারের, যেগুলো প্রাইভেট ব্যাংক করছে না। তো আপনি যদি এই জায়গাটাতে দেখেন যে আমরা এইখানে যদি বেনিফিট নিতাম বা আমরা সার্ভিস চার্জ নিতাম, তাহলে ব্যাংকগুলো কিন্তু অনেক বেশি লাভবান হতো। পাশাপাশি হতো কি যে সাধারণ জনগণ হয়তো সেবা থেকে বঞ্চিত হতো। এই ক্ষেত্রে প্রাইভেট ব্যাংকের সঙ্গে আমাদের তুলনা নেই। সেকেন্ড হলো আমরা অনেকগুলো সরকারের কাজ করি। আমি যদি শুধু একটা জিনিসই আপনার কাছে যাই যে 1972 সালে যদি আমার 7.5 কোটি মানুষ যখন ছিল, তখন দেশে কিন্তু খাদ্যাভাব ছিল, চাষাবাদ কম ছিল। আজকে এই এত বছর পরেও এই 7.5 কোটি মানুষ থেকে 17 কোটি মানুষ আমরা হয়েছি, খাদ্যের কিন্তু অভাব নাই, খাদ্যের অভাব নাই। জমির সংখ্যা তখন থেকে কমে আসলেও প্রোডাকশন আমাদের বেড়েছে। এইখানে যদি আপনাকে ক্রেডিট দিতে হয় তাহলে অবশ্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ক্রেডিট দিতে হবে যে এরা আজকে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রিতে লোন দিয়েছে, এরা মাঠে ক্রপ লোন দিয়েছে, জন্য মাঠ সবুজ হয়েছে, আমাদের গোলা ভরা ধান হয়েছে, হয়তো ব্যাংকের টাকা ফিরে আসেনি বাট উন্নয়নটা হয়েছে। তো সেই দিক থেকে প্রাইভেট আর আমাদের ব্যাংকের সঙ্গে ডিফারেন্সটা এই জন্য আমি বলবো যে একটু ডিফিকাল্ট, যে তারা হয়তো মুষ্টিমেয় কিছু লোককে ভালো সার্ভিস দিচ্ছে কোনো সন্দেহ নাই, আর আমাদের যে ক্লায়েন্টাল বেস, যেটা আমাদের গ্রাহকের যে বেসটা, এটা কিন্তু অনেক ব্যাপৃত আমাদের। সেক্ষেত্রে প্রাইভেট ব্যাংক লিমিটেড কিছু লোককে হয়তো সার্ভিস দিচ্ছে, তবে হ্যাঁ তাদের সার্ভিসের কোয়ালিটি অবশ্যই ভালো, এটাকে স্বীকার করতেই হবে আমাদের তুলনায়।
আপনি তো এবারে যুক্তরাষ্ট্রে আসার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে একটি বাংলাদেশি মালিকানাধীন একটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সংস্থা, যেটা ফার্মা ক্যাশ। তো এই ফার্মা ক্যাশ সম্বন্ধে আপনার কি কেমন ধারণা বা কি মনে হচ্ছে ওরা কেমন ভালো করতে পারবে?
ফার্মা ক্যাশ বিষয়ে যেটা আমি বলতে চাই সেটা হলো
আপনাদের সাথে কোনো ইনভলভমেন্ট হবে কিনা,
আইটি বেস। তো আমরা কিন্তু প্রথমেই এখানে সিবিডাব্লিউ ব্যাংকের সাথে একটা চুক্তি করেছি। অ্যাকচুয়ালি রেমিটেন্স করতে হলে একটা ব্যাংক দরকার আছে, সেই ক্ষেত্রে আমরা সিবিডাব্লিউ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি। সিবিডাব্লিউ ব্যাংক কিন্তু ফার্মা ক্যাশের একটা স্বত্বাধিকারই আছে, ওদেরও শর্ত ওখানে আছে, সেই দিক থেকে ফার্মা ক্যাশ এখানে ইনভলভ হয়েছে। তো ফার্মা ক্যাশের যেটা আমরা দেখলাম যে তারা টেকনিক্যালি হাইটেক আর কি, তাদের টেকনিক্যাল সাপোর্ট যেটা এবং অনেক অনেক বেশি ব্যাপৃত এবং অনেক বেশি স্ট্রং। তো সেই ক্ষেত্রে যদি আমরা সিবিডাব্লিউ ব্যাংক এবং ফার্মা ক্যাশের সাথে একসঙ্গে রেমিটেন্সের সাথে সংযুক্ত হই, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের রেমিটেন্সটা খুব দ্রুত যাবে এবং বেনিফিশিয়ারি খুব স্বল্প সময়ের মধ্যেই একটা রাইট চ্যানেলে টাকা পাবে। কাজে আমি মনে করি যে না, ফার্মা ক্যাশ, সিবিডাব্লিউ ব্যাংক এবং রূপালী ব্যাংক একসাথে যদি কাজ করে তাহলে ডেফিনেটলি বাংলাদেশে রেমিটেন্স প্রবাহটা অনেক অনেক বেশি বাড়বে।
কবে নাগাদ আপনাদের একসাথে কাজ করা সম্ভব?
আমরা অলরেডি সিবিডাব্লিউ ব্যাংকের সাথে আমাদের যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা হয়েছে, ফার্মা ক্যাশের ওরা প্রস্তাব দিয়েছে, আমরা এটা প্রক্রিয়া করছি, হয়তো হোপফুলি এটা দু এক মাসের মধ্যেই হয়তো আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ।
জনাব আতর রহমান প্রধান, আপনি তো ব্যাংকিং ছাড়াও আপনি অন্যান্য আপনি শিক্ষকতার সাথে জড়িত আছেন, তারপরে আমরা জানি যে এবারে ঢাকা ইউনিভার্সিটির যে সর্বশেষ বহুদিন পর যেটা হলো সেনেট ইলেকশন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন, আপনাকে অভিনন্দন। এই গল্পটা বলবেন কী করে সম্ভব হলো?
থ্যাংক ইউ। আসলে আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু অবদান রাখতে পারার যে সক্ষমতাটা অর্জন করলে ডেফিনেটলি সবারই ভালো লাগবে, এবং আমার প্রথম থেকে এরকম একটা ইচ্ছা ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, এখানে যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো এবারে সিনিয়র ইলেকশনে আমাকে অনেকেই বলেছেন যে ইলেকশন করার জন্য, আমি নিজেও ইন্টারেস্টেড ছিলাম, এবং এটা গণতান্ত্রিক ঐক্য পরিষদ যেখানটা আমাদের রামেন্দ্র মজুমদার, আপনার প্রবাসী একজন আছেন
নিজাম চৌধুরী,
আমাদের তারপরে অনেক ভেটারান লোক এখানে আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে সভাপতি কামাল সাহেব, অনেক অনেকেই আছেন, আমরা ইলেকশন করেছি। এবং ইলেকশনে আমি যেটা মনে হয়েছে যে ভোটারদের কাছাকাছি যাওয়াটা একটা বিরাট বিষয়, তো আমরা চেষ্টা করেছি ভোটারদের কাছাকাছি যাওয়ার, এবং আমি আরও চেষ্টা করেছি আমার যাদের যে সমস্ত বন্ধুবান্ধব শুভেন্দু ছিল তারাও খুব কাজ করেছে, এবং ভোটাররা আমি যেখানে গিয়েছি দেখেছি যে দারুণভাবে ওনারা রেসপন্স করেছে। তো আলটিমেটলি এবারে ভোটটা হয়েছে একটা দারুণ আনন্দঘন একটা পরিবেশে এবং সাংঘাতিকভাবে পার্টিসিপেটিভ, তো ফলে সবাই ভোট দিয়েছে, এবং আমি এই সুযোগে আমার যারা ভোট দিয়েছে তাদেরকেও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কত ভোট পেয়েছেন?
এর আগের বছরে যিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি 7,000 ভোট পেয়েছিলেন, আর আমি প্রায় 13,000 ভোট পেয়েছি, তো এটা রেকর্ড এই আর কি।
ব্যাংকিং সেক্টর নিয়ে আপনার কি স্বপ্ন, বাংলাদেশ কতদূর যেতে পারবে, একজন বিশিষ্ট ব্যাংকার হিসেবে আপনার কাছে জানতে চাই?
দেখেন, বাংলাদেশ কিন্তু এখন নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ থেকে ক্রস করে মধ্যবিত্ত মধ্যম আয়ের দিকে আমরা যাচ্ছি, তো এই যে অর্থনৈতিক উন্নয়ন, এই উন্নয়নকে যদি আপনি মাইলস্টোন হিসেবে দেখেন তাহলে আপনাকে ব্যাংককে কনসিডার করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য যে অবদানটা সবচেয়ে বেশি যারা রাখে তারা কিন্তু ব্যাংকাররা। তো বাংলাদেশের এখন প্রায় 57টি ব্যাংক আছে, ব্যাংকগুলো যেভাবে কাজ করছে এবং যেভাবে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছে, আমি দেখতে চাই যে হ্যাঁ, ক্লাসিফাইড ঋণটা আমাদের জন্য সাংঘাতিক একটা পেইন, এটা কোনোভাবেই সিঙ্গেল ডিজিটের নিচে, সিঙ্গেল ডিজিটই থাকা উচিত, এটাকে বাড়ানো ঠিক হবে না বা বাড়তে দেওয়া ঠিক হবে না। তবে আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের ব্যাংকগুলো তাদের নিজস্ব গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের ব্যাংক হবে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি, এবং হোপফুলি এটা সম্ভব হবে যদি আমরা কাজ করি।
জনাব আতিউর রহমান প্রধান, আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো।
জি জি।
আর আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জি, আমারও পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, অ্যাট দ্য সেম টাইম ভয়েস অফ আমেরিকাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য।
যুক্তরাষ্ট্রের মাদক সমস্যা এবং এতে কিভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, মোকাবিলা করছে, প্রতিদিনকার জীবন প্রভাবিত হচ্ছে, তা নিয়ে এবারে বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক ক্রিস সিমকিন্স এবং জেফ সুইকার্ড। সেটি থেকে পড়ে শোনাচ্ছেন সাদাত হোসেন সবুজ এবং জয়তী দাশগুপ্ত।
মাদক একটি দেশ, একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে, এবং মাদকের প্রভাবে, মাদকের কারণে পরিবারের শুধুমাত্র সেই ব্যক্তিটি আক্রান্ত হয় না, তার সাথে পরিবারের অন্য যে লোকজন রয়েছে তারাও কষ্ট পায়, যন্ত্রণায় বিদ্ধ হয়। মাদকে আক্রান্ত এলিসন ফ্লোরিডার মায়ামিতে তার সাথে সাক্ষাৎ হয়। এলিসন বলছিল সে কিভাবে মাদকের দিকে পা বাড়িয়েছিল।
I started smoking pot when I was about 18. I was 19 when I met my husband. He kind of introduced me to oxycodone. I got two cars.
আমি 18 বছর বয়স থেকে গাঁজায় আসক্ত হয়ে পড়ি। 19 বছর বয়সে আমার স্বামীর সাথে দেখা হয়, সেই আমাকে অক্সিকোডন গ্রহণ করায়। আমার পর পর দুটো দুর্ঘটনা হয়। আমি ব্যথা নিরাময়ক ডাক্তারের কাছে যাই, যারা খুব শক্তিশালী ওপিওয়েড দিয়ে থাকে। অনেক লোকই এই চিকিৎসা ব্যবস্থা থেকে হেরোইনের দিকে পা বাড়ায়, কারণ সেটা অনেক সস্তা। যখন আপনি ওষুধের মধ্যে এমন কিছু খুঁজে পাবেন যেটা আপনি পছন্দ করছেন, তখনই কিন্তু আপনি এতেই আসক্ত হয়ে পড়বেন।
হ্যাঁ, এলিসন এমনিতেই গাঁজায় আসক্ত হয়ে পড়েছিল। তার উপরে তার স্বামীর সাথে যখন পরিচয় হয়, মানে যে লোকটি তার স্বামী হবে, সেও আসক্ত ছিল মাদকে, এবং দুজনে মিলে মাদকের দিকে পা বাড়ায় আরো সাংঘাতিকভাবে। এলিসন এবং তার স্বামী জন, তাদের একটি শিশু কন্যা রয়েছে, তার কাছে ফিরে যাবার চেষ্টা করছে তারা, আকুল চেষ্টা করছে। জন বলছিল,
being the best father, the best provider, the best person I can be.
আমার একমাত্র আরাধনা হচ্ছে আদর্শ পিতা হওয়া, যাতে আমি ভালো মানুষে পরিণত হই। আমি তার জন্য সব কিছুই করব। দেখুন জয়তি, এলিসন এবং তার স্বামী দুজনেই এখন চেষ্টা করছে তাদের আকাঙ্ক্ষা, তাদের তীব্র ইচ্ছা যে তাদের একমাত্র মেয়েটির কাছে, কন্যা শিশু সন্তানটির কাছে তারা ফিরে যাবে। একমাত্র সন্তানের কাছে ফিরে যাবার জন্য দুজনেই ব্যাকুল হয়ে পড়েছে, কিন্তু আদালত তাদের শিশুকন্যাকে এলিসনের মায়ের পূর্ণ তত্ত্বাবধানে রেখেছেন। মাদকাসক্ত নিরাময়ের পরামর্শদাতা এলিসনকে বলছিলেন,
you know, just because you guys are healing and your healing process and you're feeling good doesn't mean that they've let go yet.
দেখো, তোমরা দুজনে মাদক থেকে নিরাময় লাভ করেছো, নিরাময়ের পথে আছো, ভালো অনুভব করছো, কিন্তু তার মানে এই নয় যে এক্ষুনি তোমাদের শিশুকন্যাকে তোমাদের কাছে তারা যেতে দেবে। এটা কিন্তু তাদের উপরেই নির্ভর করছে।
হ্যাঁ, আদালতের উপর নির্ভর করছে। কখন আদালত যদি মনে করে যে হ্যাঁ, এটি সেই মুহূর্ত যে তারা তাদের শিশুকন্যার কাছে যেতে পারবে, মানে তাদের আচার আচরণ ঠিক হয়েছে, তবেই কেবল সেই শিশুকন্যাকে তাদের কাছে রাখা যাবে। না হলে আপনি জানেন যে যারা মাদকাসক্ত তাদের কি কাজ করেন তারা, হিতাহিত জ্ঞান তাদের থাকে
না,
সে কারণেই আদালত সিদ্ধান্ত নিয়েছে না, এটি এলিসনের মায়ের তত্ত্বাবধানে তাদের শিশুকন্যাটি থাকবে। এলিসন বলছে,
And that's, I think, the hardest part is I'm so eager to get back in touch with my family.
আমার মনে হয় এটাই সবচেয়ে কঠিন মুহূর্ত। আমার পরিবারের সাথে ফিরে যাবার জন্য আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।
এদিকে এলিসনের মা বারবারা, তিনি বলছিলেন,
My husband Mike was an alcoholic. He died while drinking and driving when Allison was in high school.
আমার স্বামী মাইক, সেও মদ্যপানে আসক্ত ছিল। এলিসন যখন হাই স্কুলে পড়ত, সেই সময় মদ্যপানরত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সে মারা যায়।
মেয়ে এলিসন কিভাবে মাদকের দিকে ঝুঁকে পড়ে, সে কথাই বলছিলেন মা বারবারা।
I know she smoked pot. I don't think pot is an issue, but I do feel that when she went away to school, she
আমি জানতাম সে গাঁজায় আসক্ত ছিল, তবে আমি মনে করি গাঁজায় আসক্ত হওয়াটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়নি। কিন্তু যখন সে স্কুলে পড়বার জন্য চলে যায়, সে সময় একটি দলের সাথে ভিড়ে ছিল যারা মারিজুয়ানা থেকেও আরও খারাপ কিছুতে আসক্ত ছিল। সয়ারের জন্মাবার পর এলিসন এখানেই থাকত। মাদক গ্রহণের জন্য অবিশ্বাস্য সব গল্প নিয়ে আমার কাছে আসত, বলতো দ্রুত গাড়ি চালানোর জন্য জরিমানা দিতে হবে, আমার কাছে কোনো টাকা নেই, ডে কেয়ারের জন্য টাকা চাই। এমন গল্পও সে বলেছিল যে মাদক পাচারকারী বন্দুক নিয়ে গির্জায় এসে বলেছে সে জানে আমার শিশুকন্যা কোন ডে কেয়ারে যায় এবং কোথায় থাকে। আদালত শিশুকন্যার অভিভাবকত্ব দিয়েছে বারবারার উপর।
I got full custody in November. They've been having the opportunity to have her.
বারবারা বলছিলেন, নভেম্বরে আমি পুরো অভিভাবকত্ব পাই, তবে তারা সপ্তাহান্তে এসে সন্তানকে দেখার সুযোগ পাবে। তারা পুরো সপ্তাহে ফোন করে না, রাতে তো অন্তত তারা একটা ফোন করতে পারে এবং বলতে পারে শুভরাত্রি। আমি মনে করি সয়ার এখানে আছে বিশেষ কারণে। আমি মনে করি না তার বাবা মা তার মেয়ের দেখাশোনা এখন করতে সক্ষম।
তবে শেষ পর্যন্ত পারিবারিক আদালতের বিচারক কোহেন মনে করছেন, পর্যায়ক্রমে শিশুকন্যাকে বাবা মার কাছে আরও বেশি সময় ধরে রাখার সুযোগ দেওয়া উচিত। বিচারক কোহেন আদালতে বলছিলেন,
you know, and then we'll do sort of a slower reunification, like we'll do weekends, and then if that works out we'll do
amra dhire dhire ekotrikoroner sujog debo soptahante dekhar sujog seta jodi kaaje lage tobei er por amra soptaher onno din guloteo dekhbar sujog kore debo.
tobe barbara bicharoker motamote khub ekta khushi non, tini tar natnike niye besh udbigno. barbara bolchilen,
oh, you're doing an amazing job, so therefore you get an apartment, and if the apartment's great, then we'll let Sawyer spend the night, and then we'll let her spend the weekend.
Barbara bolchilen, oh, tumi khub bhalo korcho, ei karone jodi ekti apartment pao ebong sei apartment ta jodi bhalo hoy tahole Sawyer rate tomader sathe thakte parbe, er por soptahante thakte parbe ebong khub taratari tomra oke sob shomoyer jonnoi peye jabe. এটা মোটেও ঠিক নয় যে শুধুমাত্র সংযত হলেই কেউ একজন ভালো পিতামাতা হতে পারে।
হ্যাঁ, বারবারা এটা নিয়ে সন্দেহ পোষণ করছেন যে আদালত যেটা করে, আদালতের একটি প্রক্রিয়া রয়েছে, নিয়ম রয়েছে, আদালত দেখে যে হ্যাঁ সপ্তাহান্তে যে তারা দেখছে এর মধ্যে যদি ভালো বিহেভ করে, আচরণ করে, তাহলে হয়তো সপ্তাহের দিনগুলোতেও দেবে, তারপরে আস্তে আস্তে পুরোপুরি সন্তানকে তারা পাবে। কিন্তু মা অর্থাৎ এলিসের মা, তিনি বলছেন যে না, তাদেরকে আমি বিশ্বাস করি না, কারণ এভাবে হয়তো তার নাতনি ভালো থাকবে না। বারবারা কোনোভাবেই আশ্বস্ত হতে পারছেন না যে মেয়ে এবং মেয়ের জামাই নাতনিকে দেখভাল করতে পারবেন।
I sleep so well at night knowing that Sawyer is safe, and that if I get a phone call, I get a phone call. I got a phone call when my husband died. I got a phone call when Peyton died. If I get another phone call.
বারবারা সত্যি অনেক অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। তার স্বামী মারা গেছে মাদকাসক্ত হয়ে, তার নিজের মেয়ে মাদকাসক্ত, এবং তার নাতনি হয়েছে, সে নানা সময়ে ফোন পেয়েছে সমস্ত অশুভ সংবাদের, ফোন পেয়েছিল তার স্বামীর মৃত্যুর খবরের, ফোন পেয়েছিল তার মেয়ের দুর্ঘটনার। সে আর কোনো ফোন গ্রহণ করতে চায় না, সে ভাবতেই চায় না যে তার নাতনির
জন্য কোনো রকম ফোন আসুক,
ফোন আসুক, কোনো খারাপ সংবাদ নিয়ে আসুক। সুতরাং এই যন্ত্রণাদগ্ধ মহিলা বারবারা, তিনি একেবারেই একটা বিভীষিকাময় দিন কাটাচ্ছেন এখনও। তিনি বিশ্বাস করতে পারেন না যে মাদকাসক্ত থেকে নিরাময় হয়ে, নিরাময় লাভ করে তার মেয়ে, তার মেয়ে জামাই ফিরে আসবে তাদের ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানটির কাছে।
এবারে রয়েছে খেলার খবর, এবং খেলার খবরে আমরা শুরুতেই নজর দেব ফুটবলের দিকে। বাংলাদেশের অনূর্ধ্ব ১৫ মহিলা ফুটবল দল, তারা ভুটানের রাজধানী থিম্ফুতে খেলছে সাফ টুর্নামেন্টে, এবং সেখানে তারা প্রথম খেলায় পাকিস্তানকে 14-0 গোলে পরাজিত করেছিল, হয়তো আপনাদের মনে আছে। এবং তারা এবারে খেলতে যাচ্ছে নেপালের বিরুদ্ধে, এবং নেপালের বিরুদ্ধে তারা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নেপালের বিরুদ্ধে গতবারের টুর্নামেন্টেও জয়ী হয়েছিল, 6-0 গোলে তারা হারিয়েছিল। এবারে বাংলাদেশ নেপালের বিরুদ্ধে কেমন খেলবে সেই প্রস্তুতি সম্পর্কে দলের কোচ কথা বলেছেন গোলাম রব্বানী ছোটন। তিনি জানিয়েছেন যে আগামীকাল সোমবার যে খেলা হতে যাচ্ছে বাংলাদেশ এবং নেপালের মধ্যে, এবং এই খেলা নিয়ে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে সবার মধ্যে, কারণ বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ মেয়েদের দল যখন একটি পাকিস্তানের মতো একটি দলকে 14-0 গোলে হারায়, তখন সবাই এখন জানতে চাইছে যে কিভাবে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে। আমার সাথে ঢাকা থেকে যোগ দিয়েছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, বাংলাদেশ এবং নেপালের খেলা, এই খেলায় ড্র করলেও বাংলাদেশ পরবর্তী ধাপে চলে যাবে, কিন্তু বাংলাদেশ তো জিততে চাইছে, সেরকমটাই বলছেন বাংলাদেশ দলের কোচ। এই খেলা সম্পর্কে, প্রস্তুতি সম্পর্কে দিলু ভাই কি জানা যাচ্ছে?
ঠিক তাই, কারণ বাংলাদেশ প্রথম ম্যাচটাই তাদের শক্তিমত্তার পরিচয় দিয়ে 14-0 গোলে পাকিস্তানকে হারিয়েছিল, আর সেই পাকিস্তানের বিরুদ্ধেই কিন্তু নেপালকে জিতেছে 3-4 গোলে। মানে খুবই কঠিন লড়াই করতে হয়েছে নেপালকে, সেদিক থেকে বলা যায়। এবং বাংলাদেশ কোচ বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে সেই খেলাটা দেখেছেন, পুরো সময় দেখে তারা আবার নিজেদের মতো করে পরিকল্পনা করছেন। এবং গোলাম রব্বানি ছোটন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা ভুটানে এসেছেন তাদের যে শিরোপাটা সেটা রক্ষা করার জন্য। বাংলাদেশ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কিন্তু তারা সেটা নিয়ে ভাবছেন না। তারা ভাবছেন যে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে তারা যোগ্যতর দল হিসেবে সেমিফাইনালে খেলবেন, এবং সেখানে তারা যার বিরুদ্ধেই খেলেন, ভারত কিংবা শ্রীলঙ্কা যার বিরুদ্ধেই হোক, সেটাও তারা ভাবতে চান না। তারা ভাবছেন নেপালের ম্যাচটাকে নিয়ে, এবং এক একটি ম্যাচ ধরেই তারা সামনে এগিয়ে যেতে চান। এবং বাংলাদেশি মেয়েরা সবাই কিন্তু খুবই ভালো খেলছেন, কারণ গত প্রায় ছ মাস ধরে ব্রিটিশ কোচ পল স্মলি তিনি অ্যাডভাইস করছিলেন, সাথে গোলাম রব্বানি ছোটন রয়েছেন, এবং এই ছোটনের হাত ধরে বাংলাদেশ অনেকগুলি শিরোপা জয় করেছে বাংলাদেশ এই দক্ষিণ এশীয় ফুটবলে, সাফ ফুটবলে, এই অনূর্ধ্ব ১৫ অনূর্ধ্ব ১৭ এই লেভেলে। তো মোদ্দা কথা, বাংলাদেশ নেপালের বিরুদ্ধে খুবই ফেভারিট, এটা প্রত্যাশিত ভাবেই বলা যায়, কারণ সাম্প্রতিক সময় বাংলাদেশ নেপালে যেখানেই দেখা হয়েছে বাংলাদেশি মেয়েরা কিন্তু বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। যে কাল যে খুব একটা অসুবিধা হবে সেটা কিন্তু আমাদের অন্তত মনে হয় না।
দিলু ভাই, যে সময় বাংলাদেশের ক্রিকেটে ছেলেরা ভালো করছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা ওয়ানডে সিরিজ জিতে এসেছে, তারা টি টোয়েন্টি সিরিজ জিতে এসেছে, বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন, যে সময়ে বাংলাদেশের ক্রিকেটে মেয়েরা ভালো করছে, এইরকম একটি সময়ে বাংলাদেশের অনূর্ধ্ব ১৫ মেয়েদের ফুটবল দল তারা ১৪টি গোল যেভাবে করেছে, গোলগুলো আমরা ভিডিওতে দেখেছি, এবং যেভাবে যেভাবে গোলগুলো বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পজিশন থেকে বিভিন্ন খেলোয়াড় একাধিক গোল করেছেন, সেটা সত্যি দেখার মতো। এবং আশ্চর্য লাগছে যে বাংলাদেশে অনূর্ধ্ব ১৫ মেয়েদের ফুটবল দল এত পরিকল্পিতভাবে ফুটবল এত এত পরিপক্কতার সাথে, এত ম্যাচুরিটির সাথে কিভাবে ফুটবল খেলছে। কারণ কিছুদিন আগে আমরা বিশ্বকাপ ফুটবল দেখেছি, সেখানে দেখেছি যে বিশ্বকাপে কিভাবে গোলগুলো করা হয়। এই অনূর্ধ্ব ১৫র মেয়েরা এই ধরনের ফুটবল কিভাবে রপ্ত করলো, এটা কিন্তু অনেকের কাছে আশ্চর্য লাগছে, কারণ আমরা তো এই অনূর্ধ্ব ১৫র খেলা খুব ফলো করি না। আপনি একটু বলবেন।
সত্যি তাই, এটার একটা প্লাস পয়েন্ট ছিল, এই মেয়েরা প্রায় গত প্রায় দেড় দু বছর ধরে একই সাথে ট্রেনিং করছে, এবং তারা কিন্তু অ্যাস্ট্রো টার্ফে ট্রেনিং করে, যেটা তাদের একটা প্লাস পয়েন্ট, কারণ ন্যাচারাল টার্ফ আর অ্যাস্ট্রো টার্ফের মধ্যে বেশ কিছুটা বিস্তর ব্যবধান রয়েছে। এবং ফুটবল ফেডারেশনের সাথেই ঢাকায় মতি ছিল যে ফুটবল ফেডারেশন, তার সাথেই হলো অ্যাস্ট্রো টার্ফ, এবং মেয়েরা ফুটবল ফেডারেশনের ডরমেন্টরিতে থাকে। তাদের দু মিনিটের রাস্তা হলো তাদের প্র্যাকটিস গ্রাউন্ড, এবং সেখানে তারা সকাল বিকেল দুবেলা পরিশ্রম করেন, দুবেলা প্র্যাকটিস করেন, মাঝখানে শুধু দুপুর বেলাটা তাদের রেস্ট। এবং কমলাপুরে যে স্টেডিয়ামটা রয়েছে সেখানেও কিন্তু অ্যাস্ট্রোটার, এবং মেয়েরা কিন্তু যখন তখন এটা ব্যবহার করতে পারেন। এবং ফুটবল ফেডারেশনের যে মহিলা উইং এর মাহফুজ আক্তার কিরণ, তিনি কিন্তু ফিফার এক্সিকিউটিভ কমিটির ইলেক্টেড মেম্বার, তা তিনি এই ফুটবল মহিলা ফুটবল উইং এর চেয়ারম্যান, তার সব ধরনের সাপোর্টটা মেয়েরা পাচ্ছেন। এবং ফুটবল ফেডারেশন কিন্তু এই মেয়েরা যখন একের পর এক সাকসেস এনে দিচ্ছেন, তখন কিন্তু সবাই মুখে আছে এই দলটার যেন প্র্যাকটিসে কোনো রকম বিঘ্ন না ঘটে, এবং তারা কিন্তু সারা বছরই প্রায় প্র্যাকটিস করে থাকেন। খুব বেশি হলে সাত দিনের ছুটিতে তারা বাড়িতে চলে যান, আবার ফিরে এসে কিন্তু তারা আবার প্র্যাকটিসে করেন। তবে সব থেকে বড় কথা, যেটা না বললেই নয়, এই মেয়েরা কিন্তু এসছে প্রত্যন্ত অঞ্চল থেকে, খুবই দরিদ্র পরিবার থেকে তারা এসছেন, এবং তাদের কোনজনের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে তিন বেলায় আহারও জোটে না, কিন্তু যখন তারা ফেডারেশনের এই ক্যাম্পে থাকেন সেখানে কিন্তু তাদের খাওয়া পড়ার কোনো চিন্তা থাকে না, তিন বেলায় ভালো ফুডিং তাদের আছে, তাদের ট্রেনিং এর জন্য ভালো ব্যবস্থা আছে, তাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, এবং তারা বেশ কিছু অর্থ পেয়ে থাকেন যেটা তাদের পরিবারের কিছুটা হলেও আর্থিক সচ্ছলতা ফিরিয়েছে। এটা এটা ঠিক খুবই একটা প্লাস পয়েন্ট, কারণ তাদের বাবা মাকেও কিন্তু তারা টাকা পয়সা দিতে পারছেন এবং এদিক থেকে কিন্তু তারা নির্ভর হয়ে ফেলছেন। আর তাতেই বোধ করি যে কোচিং যে স্টাফ তারা যে আন্তরিকতা নিয়ে প্র্যাকটিস করাচ্ছেন তারই কিন্তু ফল, তাই বাংলাদেশ ভালো খেলছে আন্তর্জাতিক ফুটবলে, বিশেষ করে দক্ষিণ এশীয় ফুটবলে, মহিলা ফুটবলে বাংলাদেশ কিন্তু সত্যি একটা শক্তিশালী দল, কারণ তারা কিন্তু বেশ কবার ভারতকেও হারিয়ে দিয়েছে, যে ভারতের মহিলা ফুটবল প্রায় 50 বছর ধরে যারা খেলেন আর সেখানে বাংলাদেশ কিন্তু অল্প কিছুদিন ধরে মহিলা ফুটবলে নাম লিখিয়েছে। এই সাফল্যটা বোধ করি এই কোচিং স্টাফ ফুটবল ফেডারেশনের পরিকল্পনার একটা ফসল বলেই আমরা মনে করি।
দিলু ভাই, এবার একটু ক্রিকেটের দিকে নজর দিতে চাই, যে ভারত ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী একটা দল, সেই ভারত এখন সম্পূর্ণ নাস্তানাবুদ হয়ে গেল ইংল্যান্ডের কাছে। দ্বিতীয় টেস্ট ম্যাচে তারা এক ইনিংস এবং 159 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। আমি একটু মনে করিয়ে দিতে চাই যে প্রথম ইনিংসে ভারত টসে হেরে ব্যাট করতে নেমেছিল 107 রানে অল আউট হয়ে গিয়েছিল, মাত্র 107 রানে, এবং সেখানে 5টি উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন ইংল্যান্ডের পক্ষে, এবং ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 396 এবং তার ভেতর 137 করেছিলেন ওয়োকস, 93 রান করেছিলেন বেয়ারস্টো, এবং তারপর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 130 রানে অল আউট হয়ে গেল এবং তার ফলে তারা এই দ্বিতীয় টেস্টে সম্পূর্ণ পরাজিত হলো বেশ বড় ব্যবধানে। খুব সংক্ষেপে দিলু ভাই, এত বড় ব্যবধানে ভারতের এইভাবে পরাজিত হবার কারণটি কি বলে মনে করছেন আপনি? হাতে মাত্র আর 40 সেকেন্ড।
সবচেয়ে বড় কথা যে টস হেরে যখন ভারত ব্যাট করতে নেমেছিল তখনই ব্যাকফুটে চলে গিয়েছিল, কারণ আপনি খেয়াল করেন প্রথম দিন বৃষ্টির জন্য খেলা হয়নি, যারা টস জিতবে তারাই কিন্তু ফিল্ডিংটা নিয়ে, এটা যদি বিরাট কোহলির ফিল্ডিংটা নিতেন তাহলে কিন্তু ইংল্যান্ডের অবস্থা যে এরকম হতো না তা এমন বোঝার উপায় ছিল না, কারণ বলটাই বোলিং ফেভারে ছিল প্রথম দিনের উইকেটে এবং সেখানে কিন্তু ভারত
ধন্যবাদ দিলু খন্দকার। এবং আপনি যেমনটি বলছিলেন যে ইংল্যান্ডের পক্ষে ব্রড 4টি উইকেট নিয়েছেন এবং অ্যান্ডারসন 4টি উইকেট নিয়েছেন যথাক্রমে 44 এবং 23 রানের বিনিময়ে। এই ছিল খেলার খবর। এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সদ্য সমাপ্ত অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম মন্ত্রিসভার সম্মেলনে বলেন, বিশ্বাস করা বা না করার অধিকার মানুষের সবচাইতে মৌলিক অধিকার। আজ দুর্ভাগ্যবশত বিশ্ব জনগোষ্ঠীর 83% সেই সব দেশগুলিতে বাস করেন যেখানে ধর্মীয় স্বাধীনতা হয় হুমকির মুখে অথবা এমনকি তা নিষিদ্ধ করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, চীনে ধর্মীয় উৎপীড়ন পরিধি ও পরিমাণ উভয় দিক দিয়ে বেড়ে চলেছে। পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে রিপোর্টে 1999 সাল থেকে প্রতিটি বছর চীনকে ধর্মীয় স্বাধীনতা হরণকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী যেমন বৌদ্ধ, মুসলমান ও খ্রিস্টান সবাই আজ সেখানে হামলার মুখে। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, চীন সরকার বহু দশক ধরে তিব্বতী জনগণকে তাদের ধর্মীয় আচার নীতি পালন ও কৃষ্টি সভ্যতা রক্ষার দায়ে নিপীড়ন করে চলেছে। মিস্টার পেন্স আরও বলেন, বেইজিং লক্ষ লক্ষ সম্ভবত কোটি কোটি উইগুর মুসলমানদের তথাকথিত রি এডুকেশন ক্যাম্পে আটক রেখেছে, যে শিবিরে 24 ঘন্টা তাদেরকে রাজনৈতিক শিক্ষা নিতে এবং তাদের ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক সত্তাকে ধিক্কার জানাতে বল প্রয়োগ করা হয়। ভাইস প্রেসিডেন্ট পেন্স চীনের এসব নির্যাতন ছাড়াও তাদের পার্শ্ববর্তী দেশ উত্তর কোরিয়ার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস, এবং অবশ্যই আমরা আশা করব যে উত্তর কোরিয়ার পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি অপসারিত হবে। তবে উত্তর কোরিয়ার নেতৃত্ব বহু দশক ধরে তাদের জনগণের উপর যে বলপূর্বক কষ্ট আর যন্ত্রণা চাপিয়ে দিয়েছেন সেই নির্ভেজাল সত্য থেকে তারা নিষ্কৃতি পাবেন না। 70 বছরের বেশি সময় ধরে এই শাসনামল দৈহিক যন্ত্রণা, ব্যাপক অনাহার, প্রকাশ্যে মৃত্যুদণ্ড, হত্যা, বলপূর্বক প্রসব, কলকারখানায় দাসত্ব শ্রমের মাধ্যমে ক্ষমতাকে আগলে ধরে রেখেছে। আজ আনুমানিক 130,000 উত্তর কোরীয় জনগণকে নৃশংস শ্রম শিবিরে সারা জীবনের জন্য বন্দি করে রাখা হয়েছে। মিস্টার পেন্স বলেন, খ্রিস্টানদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার নিপীড়নের বেলায় বিশ্বে তার কোনো জুড়ি পাওয়া যাবে না। কারোর কাছে খ্রিস্টান বাইবেলে থাকাটা বড় মাপের এক অপরাধ বলে সেখানে গণ্য করা হয়। এই শাসনামূল্য যাদের খ্রিস্টান বলে চিহ্নিত করে তাদের নিয়মিতভাবে হত্যা করা হয় অথবা তাদের পরিবার পরিজন সহ শ্রম শিবিরে পাঠানো হয়। ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অতীত, আজ এবং ভবিষ্যতে ধর্মীয় স্বাধীনতার সপক্ষে রয়েছে, আর সেজন্যই চীন উত্তর কোরীয় জনগণের অত্যন্ত মৌলিক অধিকারের অন্বেষায় যুক্তরাষ্ট্র দুটি দেশের জনগণের পাশে অব্যাহতভাবে থাকবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
সূর্যকে ছোঁয়ার ঐতিহাসিক মিশনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান যাত্রা শুরু করেছে। রবিবার খুব ভোরে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযান পার্কার সোলার প্রোব এই অভিযানে রওনা দেয়। এই অভিযানের লক্ষ্য হচ্ছে সূর্যের আবহমণ্ডল বা করোনার কাছে পর্যন্ত পৌঁছানো। ইতিহাসে কোনো মহাকাশযান সূর্যের এত কাছে যেতে পারেনি। যানটির নামকরণ করা হয়েছে অ্যাস্ট্রোফিজিসিস্ট ডক্টর ইউজিন পার্কারের নামে। এই প্রথম কোনো জীবিত মানুষের নামে তা করা হয়েছে। 91 বছর বয়সী পার্কার 1958 সালে প্রথম সৌর বাতাস সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং প্রতিবেশী ভার্জিনিয়া রাজ্য রবিবার শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভের প্রথম বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। এক বছর আগে শার্লটসভিলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করে। হোয়াইট হাউসের উল্টো দিকে একটি পার্কে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা এবং তাদের বিরোধীরা সমাবেশ করবে। সহিংস পরিস্থিতি প্রতিরোধ করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়েছে। গত বছর শার্লটসভিলে যিনি ওই সমাবেশের আয়োজন করেছিলেন জেসন কেসলার, তিনি আজ রবিবার শ্বেতাঙ্গ নাগরিক অধিকার সমাবেশ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যখন শার্লটসভিল তাকে এবছর সমাবেশ করার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের গাজনি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সংঘর্ষের আজ তৃতীয় দিন। ওদিকে পরস্পর বিরোধী দাবি শোনা যাচ্ছে যে কারা প্রধান স্থাপনাগুলো নিয়ন্ত্রণ করছে, সরকার না তালেবান। আফগান সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ শরীফ এরাফতালি রবিবার কাবুলে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ওই শহর থেকে তালেবান যোদ্ধাদের বহিষ্কার করার জন্য তার বাহিনী পাল্টা দমন অভিযান চালাচ্ছে। এরফতালি বলেন, আফগান নিরাপত্তা বাহিনী গাজনিতে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো যেমন প্রাদেশিক গভর্নরের দপ্তর, পুলিশ সদর কার্যালয়, প্রধান কারাগার এবং আফগান গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করছে। সিরিয়ায় সক্রিয় কর্মীরা বলেছেন দেশের উত্তরাঞ্চলে এক বিস্ফোরণে অন্তত 39 জন নিহত হয়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্কের সীমান্তের কাছে প্রধানত বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে সারমাডা গ্রামে অস্ত্রের এক গুদামে ওই বিস্ফোরণ ঘটে। ক্যাসপিয়ান সাগর উপকূলবর্তী 5টি দেশের নেতারা সাগরটির আইনি মর্যাদা বিষয়ে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাকস্তান এবং তুর্কমেনিস্তান, এই 5টি দেশ 20 বছর সময় নিয়েছে চুক্তি সম্পাদনের জন্য। রবিবার কাজাকস্তানের বন্দরনগর আখতাওয়ে ওই চুক্তি সম্পাদিত হয়। চুক্তির খুঁটিনাটি এখনও প্রকাশ করা হয়নি। দীর্ঘদিনের আলোচনার একটি কারণ ছিল ক্যাসপিয়ান সাগরের হাইড্রোকার্বন সম্পদ কিভাবে বণ্টন করা হবে তা নিয়ে। ওই সাগরের আবহাওয়া এবং আশেপাশের এলাকায় কোটি কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আছে বলে মনে করা হয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জাস্টিন দোয়েটস। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন বা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.